Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক পরিবেশনা কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তা স্থগিত পরবর্তী পরিস্থিতি। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শেগুফতা নাসরিন। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন, আজকের বিষয় ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তা স্থগিত পরবর্তী পরিস্থিতি। আজ আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দুজন বিশিষ্ট অতিথি। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন অভিবাসন বিষয়ক লিগাল অ্যাসিস্ট্যান্ট নাসরিন আহমেদ। নাসরিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 27 জানুয়ারি এক নির্বাহী আদেশে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য এবং সব ধরনের শরণার্থীদের বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে সিয়াটলের বিচারক জেমস রবার্ট ওই নির্বাহী আদেশের ওপরে স্থগিতাদেশ জারি করার ফলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত শনিবার আপিল করা হয় এবং বিষয়টি নিয়ে শুনানি চলছে। বর্তমান এই যে পরিস্থিতি মানুষের মনে দারুণ যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, এরই প্রেক্ষিতে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি আমাদের কাছে 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন। আর ইতিমধ্যে আমাদের ফোন কল আসতে শুরু করেছে। সাদিয়া আহমেদ ফোন করেছেন ঢাকা থেকে, ফোনটি নিয়ে
নিচ্ছি। গুলশান ঢাকা থেকে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা যে জারি করেছেন সেই ব্যাপারে আমার একটি প্রশ্ন ছিল। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাই মাসে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমি আমাদের ভ্রমণ অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছে। তো এখন আমার প্রশ্ন ছিল যে আমাদের এই অবস্থায় কি করা উচিত, আমাদের কি আমাদের পরিকল্পনাটা কি চালু রাখা উচিত নাকি স্থগিত করে দেওয়া উচিত। এবং শুধু আমি না, আমার মতো অনেক অনেক বাবা মাই আছেন যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছিল, তো তাদের ভবিষ্যৎ এখন কি হবে। এবং সর্বশেষ প্রশ্ন ছিল যে এই হাইকোর্ট যে এখন বন্ধ করে দিল অস্থায়ী ভাবে, এটা কি প্রেসিডেন্টের এই ক্ষমতাকে তারা কতদূর রেখে দেওয়ার ক্ষমতা রাখেন। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সাদিয়া আহমেদ, চমৎকার প্রশ্ন হয়েছে, প্রশ্ন করেছেন আপনি এবং আপনারা দুজনই তো এই প্রশ্নটা শুনলেন। সাদিয়া আহমেদ জানতে চেয়েছেন, তিনি জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে কি অবস্থা দাঁড়াবে, তাছাড়াও ছাত্রছাত্রীদের ভিসা নিয়ে কি অবস্থা দাঁড়াবে, যাদের সন্তানরা এদেশে এসে পড়াশোনা করতে চান সে ব্যাপারে তিনি অভিভাবক হিসেবেও ওনার কনসার্ন ব্যক্ত করেছেন। তো এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে। তবে আপনি যদি প্রেসিডেন্টের অধ্যাদেশ বা নির্বাহী আদেশ কি এবং তা কিভাবে কাজ করে সে বিষয়টির ওপরে খানিকটা আলোকপাত করে আমরা যদি সাদিয়ার প্রশ্নে চলে যাই, তাহলে মনে হয় অনেকের কাছেই সবকিছু এই পুরো ব্যাপারটাই একটু পরিষ্কার হয়ে যায়, কি বলেন?
ধন্যবাদ। হ্যাঁ, সাদিয়ার প্রশ্নের উত্তরে যাবার আগে যেটা বললেন, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার, ফলে এখানে প্রেসিডেন্টের পার্লামেন্টারি পদ্ধতির সরকার চাইতে এখানে প্রেসিডেন্টের উপরে অনেক ক্ষমতা, বিপুল ক্ষমতা, কিন্তু সেটা ডিক্টেটরের ক্ষমতা না, ব্যাপক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। দেশের পার্লামেন্ট যেটাকে কংগ্রেস বলে, উচ্চ কক্ষ সেনেট, লোয়ার হাউস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারা অনেক ক্ষেত্রে অনেক, তাদের উপরে অনেক নিয়ন্ত্রণ আছে। এদেশের যে কোর্ট সিস্টেম যেরকম, তার অধ্যাদেশের উপরে নিষেধাজ্ঞা নিয়ে এখন যে আদালতে বিচার চলছে বা শুনানি চলছে, কোর্টের আছে, ফলে এই তিন ভাগের উপরে, মানে নির্বাহী বিভাগ যেটার প্রধান প্রেসিডেন্ট, এবং আদালত, এদেশের কোর্ট সিস্টেম এবং আইনসভা, তিন পরস্পরের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ রাখে। তারপরও বলা চলে বিশেষ করে বিদেশ থেকে কারা যুক্তরাষ্ট্রে আসবে না আসবে এই সমস্ত ব্যাপারে প্রেসিডেন্টকে কংগ্রেসের আইনে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। বিপুল ক্ষমতা মানে ডিক্টেটরিয়াল ক্ষমতা না, সেটা আদালত যে এখতিয়ার নেই সেটা বিচার বিবেচনা করার তা না, সেই জন্য আদালতে এখন আলোচনা চলছে। তো ফলে প্রেসিডেন্টের অধ্যাদেশের ব্যাপারটাই, তিনি আদেশ দিলে সেটা কার্যকর করা রাষ্ট্রীয় মানে নির্বাহী বিভাগের দায়িত্ব, সেটা কার্যকর শুরু হয়ে গেছিল। কিন্তু যেই আদালত তার উপরে স্থগিতাদেশ দিয়েছে, স্থগিতাদেশ দেওয়া মানে হচ্ছে যে পার্মানেন্টলি ব্যান করে দেন, টেম্পোরারি স্থগিতাদেশ দিয়ে, সেই একই কোর্টে সিয়াটলের এটা ফর্দা শুনানি চলছে একদিকে, অপরদিকে তার বিরুদ্ধে একটা অ্যাপিল তিন সদস্যের অ্যাপেলেট কোর্টে আলোচনা চলছে। ফলে দুই ধারা একে তার উপরে এখন শুনানি চলছে। যাই হোক, অধ্যাদেশ সম্পর্কে এই ব্যাখ্যা। আর সাবিহা যে প্রশ্ন করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন জুলাই মাসে। বাংলাদেশ যে সমস্ত দেশ যে সাতটি দেশের উপর ভ্রমণকারীদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাময়িকভাবে, বাংলাদেশ তার মধ্যে একটি না। ফলে বাংলাদেশের লোক যুক্তরাষ্ট্রে আসতে আইনত মানে এমনকি প্রেসিডেন্টের এই নিষেধাজ্ঞা যদি আদালত বহাল রাখেনও, যেটা রাখেন কি না রাখেন এখনো অনিশ্চয়তার দোলাচলে রয়েছে, যদি রাখেনও তারপরও বাংলাদেশ এই নিষেধাজ্ঞা যেহেতু অন্তর্ভুক্ত না, ফলে টেকনিক্যালি বলা চলে বা আইনসঙ্গত ভাবে বলা চলে যে বাংলাদেশিদের দেশে আসার ব্যাপারে আমি কিভাবে বলবো বা কেউ বলবেন না যে আপনারা আসতে পারবেন না, আসতে নিশ্চয়ই পারবেন। কিন্তু যেটা বলা হয়েছে, প্রেসিডেন্ট নিজে বলেছেন এবং রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা বলেছেন, সেটা হচ্ছে এক্সট্রিম ভেটিং। তারা আসার সিদ্ধান্ত নিলেই টিকিট কেটে যুক্তরাষ্ট্রে চলে আসতে পারবেন, ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি হবে, দেওয়ার পরেও এয়ারপোর্ট থেকে তারা রওনা দেবেন, সেখানে আবার পুঙ্খানুপুঙ্খ রূপে হয়তো যুক্তরাষ্ট্রের দূতাবাসের লোকজনের সুপারভিশনে বা তাদের নির্দেশনা মতো আমাদের দেশের ইমিগ্রেশনের লোকরা সেখানে আবার পুঙ্খানুপুঙ্খ রূপে ফার্দার চেক করতে পারি। আবার মিড পয়েন্টে যদি কোনো জায়গায় তাদের প্লেন থেকে তারা নামেন মানে মিডল ইস্টে অথবা টার্কিতে বা অন্য কোথাও ইউরোপে, তখন সেখানকার বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফার্দার চেক করতে পারেন। এক্সট্রিম ভেটিং এর ব্যাপার হচ্ছে ওই একই নাম মেয়ের কোন লোকের হয়তো সম্পর্কে কোন রিস্কের তথ্য আছে যুক্তরাষ্ট্র সরকারের ডেটা বেসে,
ঝুঁকিপূর্ণ অথবা সন্ত্রাসীদের সঙ্গে নামের সাযুজ্য থাকলে।
এই বললাম, পরবর্তী আলোচনায় আমরা আরো আলোচনাপাতের সুযোগ পাবো।
জি, অনেক ধন্যবাদ নাসরিন আহমেদ। আপনি তো শুনলেন সাদিয়ার প্রশ্নের বেশ কয়েকটি অংশ ছিল, প্রথম প্রশ্নটা প্রথম যে অংশটি আমরা আলোচনা করেছি। সাদিয়া জানতে চাচ্ছিলেন যে ঢাকায় আসার, ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারটা উনি আপাতত করতে চাচ্ছেন না, জুলাই মাসে আসতে চেয়েছিলেন। তবে আরেকটি প্রশ্ন করেছেন যে ছাত্রছাত্রী যাদের বাবা মা যারা তাদের সন্তানদের এদেশে পড়াতে পাঠাতে চান, তাদের কি অবস্থা দাঁড়াবে, তাদের ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, তো আপনার মতামত জানতে চাচ্ছি।
আসলে আমরা যদি দেখে থাকি যে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার এসেছে, সেটা কিন্তু আসলে বাংলাদেশের উপর না, সাতটি দেশের উপর, কিন্তু তারপরেও দেখা যায় এটা টেকনিক্যালি এটাকে মুসলিম ব্যান হিসাবে দেখা হচ্ছে। আমরা যদি গতকালকে যে নাইন্থ সার্কিট কোর্টে যে অ্যাপিল কোর্টে যে হিয়ারিং হয়ে গেল, দেয়ার ওয়াজ থ্রি জাজেস অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের লয়ারদের মধ্যে হিয়ারিং থেকে খুব ক্লিয়ারলি জাজরা কিন্তু ইমিগ্রেন্টের পক্ষেই কথা বলছিলেন। তারা বলছিলেন যে যে সাতটি কান্ট্রি ব্যান করা হয়েছে তাদের রিয়েল এভিডেন্স কোথায় যে দে হ্যাভ সাম কানেকশন উইথ দ্য টেরোরিস্ট অ্যাক্টিভিটি, ইউ নো, কোন লয়ার কিন্তু জাস্টিস ডিপার্টমেন্টের লয়ার তার একটা এক্সাক্ট অ্যান্সার দিতে পারে নাই। দিস ইজ গুড থিংস। এখনো কালকের অ্যাপিলের অ্যাপিল কোর্টে যে হিয়ারিং হলো সেটা ডিসিশন আমরা পাইনি। আমরা আশা করছি যে সামটাইমস দিস উইক এই কোর্টের ডিসিশন আসবে। তবে সিএটল কোর্টে যে রেস্ট্রেইন অর্ডার এসেছে কালকের অ্যাপিল কোর্টে হিয়ারিং এর পরে, এটা আর কতদিন প্রলং হবে বা জুলাই পর্যন্ত আসলে এই সিচুয়েশনটা কেমন থাকবে আমরা জানি না। তবে আমি মিস সাদিয়াকে বলবো, এখনই ডিসিশন নেওয়ার দরকার নেই যে জুলাইতে আসা যাবে না। ইটস নট রিয়েলি কানেক্টেড টু বাংলাদেশ ডিরেক্টলি, কিন্তু বয়লার রুম যেটাকে বলে আমরা, যে ইমিগ্রেশন সিচুয়েশন যদি এরকম হট হয় যেটা এখন চলছে, দ্যাটস ডিফারেন্ট। আর স্টুডেন্ট ভিসার ব্যাপারে, আসলে স্টুডেন্ট ভিসা যারা এদেশে আসে তারা খুব স্ক্রিনিং এর মাধ্যমে আসে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হয়, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দেখা হয়, এবং এখানে আসার পরে সবসময় স্টুডেন্টরা কিন্তু একটা সার্ভেলেন্স এর মধ্যেই থাকে। আমরা আগেও দেখেছি স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। তোমার এটা এটা শুরু হয়েছে আফটার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডিজাস্টার, সে সময় ওই ঘটনার পর থেকে কিন্তু যারাই এদেশে এসছে স্টুডেন্ট ভিসা, নট অনলি বাংলাদেশ, যে কোনো কান্ট্রি থেকে এসছে, তাদেরকে সবসময় একটা স্ট্রং স্ক্রিনিং এর মাধ্যমে এদেশে আসতে হচ্ছে। আর স্টুডেন্ট ভিসা এদেশে আসে পড়াশোনা করার পরে ডেফিনেটলি তাদের একটা জব পাওয়ার সম্ভাবনা থাকে অ্যাট দ্য টাইম অফ যখন তারা ওয়ার্ক পারমিট পায়। তো এতটা হতাশ বা নিরাশ হওয়ার কিছু নেই।
অনেক ধন্যবাদ, আমরা আপনাদের দুজনের আলোচনায় শুনলাম আসলে সব এখনকার যে বর্তমান পরিস্থিতি, এই পরিপ্রেক্ষিতে কিছু বলাটাও ভীষণ কঠিন ব্যাপার, তাই নয় কি?
আসলেই অনেক কঠিন ব্যাপার,
কারণ বাংলাদেশিদের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে যেহেতু মুসলমান প্রধান দেশ। জি
জি, কনস্টিটিউশন অ্যান্ড স্ট্যাটুটরি, মানে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার যেটা 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 অর্ডারে যেটা বলা হয়েছে সেটা আদৌ কার্যকরী হবে কিনা, এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনেবল। তো এখন এত হতাশার কিছু নেই, তবে এই মুহূর্তে একটা অ্যান্টি ইমিগ্রান্ট ফ্লো নিউ ইয়র্কে বা সারা আমেরিকায় চলছে, এই সময় সবাইকে একটু সতর্কতা অবলম্বন করতে আমরা বলছি।
অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসে গেছে, প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে জিয়াউর রহমান। হ্যালো।
হ্যালো, আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। তো আমরা দেখলাম যে আমেরিকায় ক্ষমতাসীন হলেন ডোনাল্ড ট্রাম্প, তো তিনি ক্ষমতাসীন হওয়ার আগেই, মানে যখন রাষ্ট্রপতি মনোনয়ন পর্ব চলছিল তখন থেকেই কিন্তু তিনি বলে আসছিলেন বিদেশিদেরকে ঢোকার ব্যাপারে একটা কড়াকড়ির কথা, সেটা আমরা শুনে আসছিলাম, যেটা ক্ষমতাসীন হওয়ার পরেও কিন্তু তার একই কথারই প্রতিচ্ছবি আমরা পেয়েছি, যেখানে সদ্য তিনি কোর্টের তরফ থেকে একটা ধাক্কা খেয়েছেন কিন্তু তারপরেও তিনি আবার পাল্টা সেই কোর্টকেই বিভিন্ন সময় নিশানা করছেন। তো এক্ষেত্রে আমেরিকাতে, মানে তাদের যে পক্ষে বিপক্ষে, এবং আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে বিভিন্ন পোস্টারও পড়েছে আমেরিকায়, তো এসব ক্ষেত্রে কি মানে অভ্যন্তরীণ কলহ যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি কোনো তার ছাপ রাখতে পারে? ধন্যবাদ
আপনাকে। অনেক ধন্যবাদ জিয়াউর রহমান। এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি সৈয়দ মাহমুদউল্লাহ আপনার কাছে।
অভ্যন্তরীণ কলহ যেটা উনি বললেন সেটা একটা ডেমোক্রেসিতে গণতান্ত্রিক দেশে থাকে, কলহ ঠিক না, বিভিন্ন পক্ষ থাকে, মানে ফলে সেইটা আছে। আর প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে বিপুল ভাবে বিক্ষোভ হয়েছে, বিপুল প্রতিবাদ হয়েছে, এটি আর এক জিনিস। এটা মানে যারা এফেক্টেড তাদের পক্ষে সারা দেশে সর্বত্র নিউ ইয়র্ক সহ বিক্ষোভ হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে, এটার ফলে যুক্তরাষ্ট্রে মানে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন ধারণা করার কোনো কারণ নেই। তাৎক্ষণিক ভাবে মনে হচ্ছে তার ইমেজ আন্তর্জাতিক ভাবে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেটা প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে এক ধরনের যারা তার কট্টর নীতি বা কথাবার্তা সম্পর্কে শৈশবের সম্পর্কে বক্তব্য শুনে আসছিলেন তাদের ভিতরে এক ধরনের রিজার্ভেশন আগে থেকেই ছিল, বিরূপ অনুভব আগে থেকেই ছিল, এবং পশ্চিমা নেতৃবৃন্দ, ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং আমেরিকার যারা মডারেট লিবারাল তাদের অনেকেরই ধারণা আমেরিকা যেহেতু পৃথিবীর গণতান্ত্রিক শক্তির নেতা বলে নিজেকে মনে করে তার অবস্থান দুর্বল হবে কট্টর নীতি নিলে এই ধরনের। প্রেসিডেন্ট যে ধরনের নানা ধরনের মুসলমানদের ইনি যখন নমিনেটেড হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ক্যাম্পেইন করছিলেন তখন বলেছিলেন যে মুসলমানদের যুক্তরাষ্ট্রে আসা একেবারে বন্ধ করে দেবেন। পরে অবশ্য সেটা কিছুটা নমনীয় করে বলেছেন এক্সট্রিম ভেটিং, মানে আসতে দেওয়া হবে হয়তো কিন্তু তার আগে অনেক মানে কড়াকড়ি ভাবে তাদের সম্পর্কে তথ্য যাচাই করা হবে। ফলে এই পরিস্থিতি এখন বিরাজ করছে। কিন্তু আমেরিকায় যেটা আমি এর আগে বলছি চেকস এন্ড ব্যালেন্স আছে, মানে কোর্ট গুলো এটা দুটো ডিফারেন্ট কোর্ট এটার উপরে শুনানি চলছে এবং সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা কোর্ট যেটা দিয়েছেন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা স্টে করার করে কোর্ট যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে বহাল না রাখলেও আংশিকভাবে সম্ভবত বহাল রাখবেন বলে এই তিন প্যানেলের অ্যাপিল কোর্ট মনে হচ্ছে।
শুধুমাত্র যে জিয়াউর রহমানের এই মন্তব্য তা নয়, আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বিশ্বময়, সে ব্যাপারে আপনি কি আপনার মতামত কি?
বিরূপ প্রতিক্রিয়া তো হচ্ছে, কেন হবে না? কারণ হচ্ছে
আমেরিকানদের
অনেকটা দিক আছে। যুক্তরাষ্ট্র যেটা বললাম গণতান্ত্রিক শক্তির পুরোধা বলে নেতা বলে নিজেকে দাবি করে, ফলে সেখানে একটা কট্টর নীতি নিলে বিশেষ করে একটা বিশেষ ধর্মাবলম্বী লোকের ব্যাপারে, যদি অত্যন্ত মানে একদেশ দর্শনের নীতি তিনি কঠোর মনোভাব পোষণ করেন ব্যক্ত করেন, যেমন তিনি যখন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন চলছিল একসময় বলেছিলেন তিনি নিজে চোখে দেখেছেন 9/11 এর ঘটনার পরে নিউ জার্সিতে, মানে জাস্ট নদীর ওই পারে নিউ জার্সিতে মুসলমানরা সেখানে খুব আনন্দ উৎসব করেছে, অথচ কোন মানে কোথাও কেউ এটা জানে না, কখনো কেউ দেখেনি এ সম্পর্কে। পত্র পত্রিকা মিডিয়া গুলো সম্পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে বলছে এরকম কোন ঘটনা ঘটেনি। ফলে তার ভিতরে এক ধরনের ধারণা করা যায় তার বক্তব্য থেকে এক ধরনের বিরূপ মনোভাব আছে মুসলমানদের ব্যাপারে, সেই থেকেই তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে অনেকে বলছেন। কিন্তু তার পাশাপাশি অন্য একটা বাস্তব দিকও আছে, সেটা উল্লেখ করা উচিত। এই গত 9/11 এর আগে কথা বাদ দেন, তারপর থেকে এই সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে সান বার্নার্ডিনো সহ কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে, ইউরোপে একটার পর একটা ঘটনা ঘটছে, মুসলমান দেশগুলোতে তো ঘটছে, এই যে মুসলিম এক্সট্রিমিস্টরা বিশ্বব্যাপী যে সমস্ত বাংলাদেশে ঘটে যায় যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে, নিষ্ঠুর নারকীয় হত্যাকাণ্ড বর্বর কাণ্ড চালিয়ে যাচ্ছে, নিরীহ লোকদেরকে হত্যা করছে এবং বিশেষ করে তাদের উচ্চারণে বক্তব্যে পশ্চিমাদেরকে তারা শত্রু বলে বারবার অভিহিত করছে, সেক্ষেত্রে যে কোনো দেশ ডিফেন্সিভ মেজার্স নেওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে আমি তো মুসলমান আমি নিজে মনে করি। কিন্তু এর মানে এটা না সেটা কোনো একচোখা দৃষ্টি থেকে হওয়া উচিত। এই সমস্ত ঘটনার কারণ কি, এই শক্তিগুলোকে অপশক্তিগুলোকে এক্সট্রিমিস্ট ফোর্সকে কারা তৈরি করেছে, এটার পেছনে অতীতের এই পশ্চিমা শক্তিগুলোর নীতি কোনোভাবে দায়ী কিনা সেটাও তারা বিশ্লেষণ করে মোটামুটি অত্যন্ত বিবেচনা সুবিবেচনা প্রসূত নীতি নেওয়া উচিত। আর এই মানে বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী আসার ব্যাপারটা কথা এর আগে উল্লেখ করা হয়েছে, সেইটার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, যেটা হচ্ছে এক্সট্রিম ভেটিং হবে। তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অমুসলিম দেশ থেকে যেভাবেই হোক হয়তো আর লোককে আসতে দেবে আগের মতেই, কিন্তু মুসলমান দেশ থেকে আসার ব্যাপারে যে কড়াকড়ি হবে, ছাত্র অছাত্র টুরিস্ট সর্বক্ষেত্রে যে কড়াকড়ি হবে এটা ধরেই রাখা যায়। কোর্টের অর্ডার যাই আসুক অ্যাডমিনিস্ট্রেশনের হাতে নিষেধাজ্ঞা জারি না করেও কড়াকড়ি করার আসতে বাধা সৃষ্টি করার যথেষ্ট ক্ষমতা আছে, সুযোগ আছে।
অনেক ধন্যবাদ নাসরিন আহমেদ, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন?
আমেরিকা আসলে ইমিগ্রেন্ট কান্ট্রি, আমেরিকা ইমিগ্রেন্ট কান্ট্রি হিসেবে আমাদের অভিবাসীদের দ্বারাই অনেক অনেক উপকৃত হয়েছে। আজকের যে আমেরিকা, এই গড়ে ওঠার পেছনে অভিবাসীদের অনেক ভূমিকা রয়েছে। আর আমেরিকা এখন যে অবস্থানে আছে, মানে আমরা এখনকার পৃথিবী যদি দেখি, সে গ্লোবাল ইকোনমি, গ্লোবাল মার্কেটিং, এই এই সময়ে আমেরিকা যদি কোনো কনজারভেটিভ ফরেন পলিসি বা নীতি ফলো করে, এটা আসলে আমেরিকার জন্য কোনো সুবার্তা নিয়ে আসবে না আমি মনে করি। আমেরিকাতে যদি আমরা দেখি, লাস্ট আমি এদেশে লাস্ট 25 ইয়ার্স ধরে এসেছি, আমি ক্লিন্টনের পিরিয়ড দেখেছি, আমি দেখেছি ওবামা পিরিয়ড, আমি দেখেছি বুশ এবং এখন ট্রাম্পের পিরিয়ড মাত্র শুরু হয়েছে। তো যদি মানে আমি নিজেকেও একজন অভিবাসী হিসেবে দেখতে চাই, তাহলে মনে হচ্ছে যত আমেরিকা যত কঠোর নীতি অবলম্বন করছে, দেশের ইন্টারনাল পরিস্থিতি এবং বাইরের পরিস্থিতি কেমন যেন উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর আমেরিকা শুধুমাত্র শুধু নীতিটা সবসময় আমেরিকা একটা চেষ্টা করে গ্র্যান্ডফাদার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য আউটার কান্ট্রি, এই অ্যাপ্রোচটাকে কিছুটা নমনীয় হওয়া দরকার আছে আমি মনে করি। এই গ্র্যান্ডফাদার অ্যাপ্রোচ দিয়ে আমেরিকা অনেক দূর এগিয়ে যেতে পারবে না। তার একটাই রিজন হচ্ছে আমেরিকার যে ইন্টারনাল ফাইন্যান্স এখন শুধুমাত্র আমেরিকার উপর নির্ভরশীল না। কিছুদিন আগে, 2 বছর আগে আপনি যদি দেখেন, আমেরিকার যে রেটিংস AAA থেকে AA তে নেমে গিয়েছিল শুধুমাত্র চায়নার সঙ্গে তাদের একটা ফাইন্যান্সিয়াল একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জন্য। তারপরে উইদিন এ মান্থ সেটা আবার AAA তে চলে যায়। তো এখানকার যদি ল্যান্ডমার্ক বিল্ডিং গুলো দেখেন, আমেরিকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেটার উপরে আমেরিকা দাঁড়িয়ে আছে, এখানকার হেজ ফান্ডস, প্রাইভেট ইনভেস্টমেন্ট পুলস, শেয়ার মার্কেট, সবকিছুতে কিন্তু বাইরের ইনভেস্টমেন্ট অনেক বেশি। বাইরের ইনভেস্টমেন্ট বলতে আমি যাদের কথা বলছি, ডেফিনেটলি মিডল ইস্টার্ন ব্লক, আরব, সেখানে আছে চায়না, এশিয়ান ব্লক, সাউথ আমেরিকা, ভেনেজুয়েলা অ্যান্ড ব্রাজিল, অল দোজ কান্ট্রিজ have plenty of investment within American territory. আর সেটা দিয়ে কিন্তু আমেরিকার বিজনেস, বা আমেরিকা ইজ নাও গ্রেটার আমেরিকা। আমার মনে হয় আমেরিকার ফরেন পলিসি প্লাস ইমিগ্রেশন পলিসি যত নমনীয় থাকবে, আমেরিকা আরো 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 ভালো করবে। এবং আমেরিকার ডেমোক্রেট, আমেরিকাকে আমরা ডেমোক্রেট কান্ট্রি হিসেবে জানি, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেট কান্ট্রি আমেরিকা, এই এটা আমেরিকা বজায় রাখতে পারবে এই সুনামটা।
অনেক ধন্যবাদ। আসলে আপনি যেটি বললেন যে আমেরিকা অভিবাসীদের দেশ, সত্যি তাই। আমরা তো গত বেশ কয়েক বছর থেকে দেখছি যে আমেরিকায় এই আমেরিকায় ডিভি লটারি দিয়ে থাকে, এবং তাদের পলিসি যেটা, সেটা হচ্ছে যে গত 5 বছরের মধ্যে যেসব দেশ থেকে 50,000 অভিবাসী এসেছেন তাদের দেওয়া হয় না, কিন্তু অন্য দেশগুলোকে দেওয়া হয়, এটাও আমরা দেখেছি। এবং এই আদেশ বা নির্দেশ এখনো বজায় রেখেছে। তো এদিক থেকে নিশ্চয়ই আমেরিকা অভিবাসীদের দেশ, এবং এই যে বর্তমান পরিস্থিতি সেটাও হয়তো আপনাদের আলোচনার মাধ্যমেই জানতে পারছি, বুঝতে পারছি যে সেটাও যে সবসময়ই বজায় থাকবে তাও হয়তো নয়। তো দেখা যাক, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তা স্থগিত পরবর্তী পরিস্থিতি। আপনারা আমাদের কাছে সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন করতে পারেন। ইতিমধ্যে আরেকটি ফোন কল এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমার নাম মোহাম্মদ জামিল, আমি ওয়াশিংটন এলাকা থেকে বলছি। আমার এটা, আমি একটা কমেন্টস করতে চাই, মন্তব্য, এবং আপনাদের প্যানেলের কেউ যদি সেই মন্তব্যের উপরে কিছু বলেন তাহলে আমি খুব খুশি হব। এটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্রাভেল প্যানের বিপক্ষে অনেক প্রোটেস্ট হচ্ছে, সেটা মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, মোট কথা আমেরিকায় থাকা যতগুলো ধর্মের মানুষ আছে তারা সবাই এটার বিপক্ষে অনেক কিছু করছে। আমার মনে হয় যে প্রোটেস্ট করার পাশাপাশি আমাদের নিজেদের কিছু পরিবর্তনের দরকার আছে, অর্থাৎ আমরা মুসলমান হিসেবে নিজেদের আত্মশুদ্ধির ব্যাপার এখানে আছে, নিজেদের ভুল বুঝতে পারা, নিজেদের আত্মশুদ্ধিতে নামা এবং নিজেদের সমালোচনা করা, এই ব্যাপারে এগিয়ে আসা উচিত সমাজের প্রতিটি স্তরের মুসলমানদেরকে। কিছুদিন আগেও সেন্ট ব্রায়ানাডিনোতে একজন মুসলিম মহিলা অনেকগুলি মানুষকে মেরে ফেললো। তারপরে আবার ক্রিশ্চান মার্কেটে জার্মানিতে অনেক মানুষকে মেরে ফেললো। এইসবকে তো সমালোচনা করতে হবে, নিজেদেরকে নিজেদের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে। এই বিষয়টা নিয়ে কজন কথা বলে ট্রাম্পের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে সবাই প্রটেস্ট করে, সবকিছু করে ঠিক আছে, কিন্তু নিজেদের আত্মশুদ্ধি এবং নিজেদের সমালোচনার জন্য আমরা কতটুকু করি? আমার মনে হয় সেই সময় এখন এসছে, আমাদেরকে সেটা করতে হবে। আর শুধুমাত্র হিজাব পরে আর গোল টুপি পরে নিজেদেরকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবলে তো হবে না, আমাদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে। সেই ব্যাপারটা নিয়ে কজন কথা বলে। আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি এটা নিয়ে কিছু বলেন, এটাই আমার আশা।
অনেক ধন্যবাদ মোহাম্মদ জামিল। প্রশ্নটি নিয়ে প্রথমেই যাচ্ছি নাসরিন আহমেদ আপনার কাছে। আপনি তো শুনলেন প্রশ্ন বা মন্তব্য, যেটাই বললেন।
আসলে এ ব্যাপারে ইটস ভেরি টেকনিক্যাল একটা কোয়েশ্চেন। আমাদের মুসলমানদের নিজেদের, আমি আসলে এটা অনেকটা পলিটিক্যাল কোয়েশ্চেন, আমি পলিটিক্যাল কোয়েশ্চেন অ্যাভয়েড করার চেষ্টা করি, তাও আমি ছোট্ট অ্যান্সার দিতে চাই। যে আসলে আমি শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে আমি কতটা ভিকটিম হচ্ছি এই ধরনের একটা আদেশের পরে, বা আমেরিকার যে অ্যান্টি ইমিগ্রান্ট ফ্লো এসেছে, আমি একজন ইমিগ্রান্ট হিসেবে আমি কতটা নিজেকে ইনসিকিউর মনে করছি, সেটাই হচ্ছে আমার আমার কনসার্ন। কিন্তু যদি বলা হয় ইন্টারন্যাশনালি যে এখন মুসলিম বা আমেরিকা এইসব নিয়ে যেসব প্রপাগান্ডা বা যেসব ঘটনা ঘটছে, এটা আসলেই অনেক অনেক চিন্তার বিষয়। আমরা সবাই চিন্তা করছি এটা নিয়ে, কিন্তু যদি আমরা আরো আগে পিছিয়ে যাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডিজাস্টার থেকে শুরু করে ইরাকের ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এতগুলো ওয়ার হয়ে গেল এর মধ্যে, এই পিছনে ওয়ারগুলাই কিন্তু আমাদেরকে ঠেলে দিচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আর সবাই কিন্তু চিন্তা করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো খুব সামনেই, খুবই কাছাকাছি। পৃথিবী এখন ডিভাইড হয়ে যাচ্ছে, world geography has been changed, the super power has been changed. Age super power mone kora hoto russia america, a block tai pura divide ho jacche, bibhinno desher moddhe grouping hocche, arab middle eastern block jeta arab sector significant matters in this power race. To eshob niye ashle shudhumatro je muslimander ke reconcile korte hobe আমি সেটা মনে করি না। আমি মনে করি পৃথিবীর যেসব বড় বড় দেশ আছে, যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, যাদের কাছে ইকোনমিক পাওয়ার আছে, যাদের কাছে ম্যান পাওয়ার আছে, আমরা যাদেরকে মনে করি আওয়ার বিগ কান্ট্রিজ, তাদেরকে রিকনসাইল করা উচিত যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। পৃথিবী একটা ধ্বংসের দিকে যাচ্ছে। নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাকচুয়ালি it's not good for humanity. এটাকে কিভাবে সম্পূর্ণভাবে শেষ করা যায়, অথবা এটার এই যে এই পাওয়ারটার এই যে পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে একটা রেস শুরু হয়েছে, এটা কিভাবে বন্ধ করা যায়? আমাদের জাতিসংঘ থাকা সত্ত্বেও জাতিসংঘ মনে হচ্ছে না যে কোনো শক্তিশালী ভূমিকা রাখতে পারছে এই এই ব্যাপারে। শুধুমাত্র মুসলমান না, আমার মনে হয় সবাইকে এটা নিয়ে চিন্তা করা উচিত।
অনেক ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ।
আমি এর আগে একটু উল্লেখ করেছি,
আপনি বিস্তারিত ভাবেই বলেছিলেন, তারপরেও
মুসলমানরা যে সমস্ত সন্ত্রাস করছে সেটা ব্যাপারে অ্যাওয়ারনেস হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত, আমি তার সাথে একমত। কিন্তু একই সঙ্গে সেটা এটাও আমি উল্লেখ করি যে কি কি সব নীতির ফলে এই ধরনের শক্তির উত্থান হয়েছে, কারা এদেরকে মদত দিয়েছে, কারা এদেরকে উস্কে দিয়েছে, সেটারও অনুসন্ধান করা উচিত। এবং মানে রিঅ্যালাইনমেন্ট অফ ফোর্সেস যেটা হচ্ছে, নাসরিন যেটা বললেন বিজ্ঞ আলোচক, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। আর আমরা যেটা কথা বলছি, কেবল আমরা এই মুসলমানদের বা মুসলমান চারটি দেশের লোকের আসার নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর সীমান্তে যুক্ত মানে ওয়াল নির্মাণ করার কথা, দেয়াল নির্মাণ করে দেবেন যাতে ওই দিক থেকে লোক আসতে না পারে বেআইনিভাবে, সেই কথা বলেছেন। এবং 11 মিলিয়ন লোক যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে আছে, এদেরকে পাঠিয়ে দেওয়ার কথা উনি উল্লেখ করেছেন। প্রথমে একবার সবাইকে, এরপর বলেছেন যে মানে এদের ভিতরে যাদের বিরুদ্ধে মানে অপরাধের রেকর্ড আছে তাদেরকে পাঠাবে, যাই হোক বিপুল সংখ্যক এদেরকে পাঠাবে, প্রক্রিয়া আরো কঠোর করা হবে, ডিপোর্ট করা, এই সমস্ত কথা বলছেন। তো এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আসল কথা হচ্ছে এইবারে যে ভোটে যে ঘটনাটা ঘটলো সেটা উনি যে প্রেসিডেন্ট হলেন উনি এই ইমিগ্রেশনের ব্যাপার এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি, যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিশ্বব্যাপী ঋণ করে বসে আছে, এই অর্থনীতির এই দুর্দশার কথা এইসব কথা উনি উল্লেখ করে কি বলেছেন, আমেরিকা থেকে কোম্পানিগুলো বিদেশে যে ইনভেস্ট করছে সেটা দেশে ইনভেস্টমেন্ট ফেরিয়ে আনতে হবে, বিদেশি যারা আমেরিকায় জিনিস বিক্রি করে বিদেশে প্রোডাকশন না করে আমেরিকায় কারখানা খুলে এখানে তারা তৈরি করতে হবে, এই ধরনের রক্ষামূলক অর্থনীতির পক্ষে উপযোগী কিছু কথা উনি বলেছেন এই দেশে জব ক্রিয়েট করার জন্য একটি, অন্যদিকে আরেকটা এই বিদেশ থেকে ইমিগ্রেন্ট পাঠিয়ে দেওয়া, এটা এই বিশেষ করে আমেরিকা দরিদ্র শ্রেণীর শতাঙ্গদের ভিতরে তার এই বক্তব্য প্রভাব ফেলেছে। দেখুন একটা কথা অনেস্টলি স্বীকার করা উচিত, ওবামা একজন মানে কৃষ্ণাঙ্গ ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার পরে ধারণা করা হয়েছিল আমেরিকা বর্ণবাদ বোধে শেষ হয়ে গেল, আসলে যে ঘটনাটা ঘটেছে তিনি প্রেসিডেন্ট হওয়ার ফলে বর্ণবাদীদের ভিতরে মানে বর্ণবাদ আরো অনেক বেশি চরম ভাবে উস্কেছে এবং তারা ভয় পেয়ে গেছেন যে সেন্সাস যে রিপোর্ট গুলো 2050 সালের মধ্যে আমেরিকার শতাঙ্গরা মাইনরিটি হয়ে যাবে এবং একজন কৃষ্ণাঙ্গ এবারে প্রেসিডেন্ট হয়ে গেলেন এরপরে আবার অন্য নন হোয়াইট প্রেসিডেন্ট হবে, তো আমেরিকার শতাঙ্গরা এই দেশ দখল করেছে ইউরোপ থেকে এসে তারা এই দেশে রাষ্ট্র স্থাপন করেছে, তারপর তারা বিদেশি অন্যান্য দেশে ইমিগ্রেন্টদেরকে আসতে দিয়েছে, এখন তারা যদি দেখে তারা দেখছে যে তাদের সেই প্রভাব তাদের প্রতিপত্তি কমে যাচ্ছে সেটার বিরুদ্ধে এক ধরনের রিভার্স মানে তাদের অপিনিয়নের কারণে একটা প্রধান কারণ যে কারণে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প, ফলে এই নীতি আমেরিকার পক্ষে সুদূর প্রাহত ভাবে ক্ষতিকর হবে কিনা সেটা আলোচ্য বিষয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে পৃথিবীতে কোনো সাম্রাজ্য বা কোনো মহাশক্তি চিরস্থায়ীভাবে মহাশক্তি ছিল না, বেশ কিছু বই গত এক যুগের মধ্যে লেখা হয়েছে আমেরিকান পাওয়ারের ডিক্লাইন সম্পর্কে, কেউ কেউ বলছেন দিস ইজ দি বিগিনিং অফ দি এন্ড অফ আমেরিকান সুপ্রিমেসি ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এবং সেটার একটা অধ্যায় কেউ কেউ মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, যাই হোক দেখা যাক।
জি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি যেমনটি বলছিলেন যে ট্রাম্প আউটসোর্সিং, প্রেসিডেন্ট ট্রাম্প আউটসোর্সিংও বন্ধ করতে চান, তার জের ধরেই আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে মুসলমান দেশগুলোতে লোকজন ভয় পাচ্ছেন সেটা না, অন্তত আমরা দেখেছি পত্রপত্রিকায় যে 300,000 ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী এখন আমেরিকায় কর্মরত রয়েছেন এবং ট্রাম্প প্রশাসন যেভাবে ভিসার নিয়ম বদল করতে চায় তার ফলে এদের চাকরি বেশ বিপন্ন হওয়ার মুখে, তো এই বিষয়টি আপনি কি কিছু বলবেন এই বিষয়ে যে ভবিষ্যতে কি কাজের সুযোগ আরো কমে যাবে, আপনার মতামত কি?
হ্যাঁ না, এটা তারা সম্ভবত সংশোধন করবে, এভাবে তাহলে তাদের মানে যে সিলিকন ভ্যালি যেটা বলে আমেরিকার যে টেকনোলজি এবং আমেরিকার একাডেমিয়া আমেরিকার রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউশন গুলো R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সর্বত্র বিপুল সংখ্যক বিদেশি আছে, ফলে সেইটা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটা তারা সংশোধন করবে অথবা এমন নীতি তারা গ্রহণ করবে না যাতে করে এই ট্যালেন্ট সারা বিশ্ব থেকে ট্যালেন্ট যে আমেরিকা আসে এই ট্যালেন্ট পুল ব্যাপকভাবে বাধাগ্রস্ত করবে না, হয়তো কিছু কড়াকড়ি করবে যতটা লিবারাল ভাবে দেওয়া হচ্ছিল অতটা না দিতে পারে, আর যারা অলরেডি দেশে আছে তাদেরকে বের করে দেবে না, এই যে ব্রেক্সিটের কারণে একই সঙ্গে একই নিঃশ্বাসে উল্লেখ করা যেতে পারে, ব্রেক্সিটের কারণে ইউরোপে অক্সফোর্ড ইউনিভার্সিটি ব্রিটিশ সরকারের কাছে এবং পার্লামেন্টে চিঠি লিখেছে যে আপনাদের এই ব্রেক্সিটের ফলে ইউরোপের অন্যান্য দেশ থেকে যে ট্যালেন্টরা এসে আমাদের ইউনিভার্সিটি মানে ভরপুর ছিল একাডেমিয়াতে টিচিং স্টাফে এবং স্টুডেন্টদের মধ্যে সেটা অনেক কমে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব, ফলে আমেরিকাও সেভাবে ক্ষতিগ্রস্ত হবে অত্যন্ত ডেফিনেটলি, কিন্তু সেই পথে তারা যাবে এটা আমার মনে হয়।
অনেক ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমাদের আরেকটি ফোন কল এসেছে, আমরা নিয়ে নিচ্ছি।
আমার নাম মনিকা জাহান বোস, আমি ওয়াশিংটন থেকে বলছি। আমি একজন উকিল এবং শিল্পী, আমি বাংলাদেশি এবং আমেরিকান। আমি আমাদের আজকের বিষয় হলো আমাদের আমেরিকান নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ এবং সাত দেশের নাগরিকদের উনি ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা নিয়ে আজকে আলোচনা। আর আমার প্রশ্ন হলো, এই মুহূর্তে তো আমরা জানি না এই আমাদের প্রেসিডেন্টের আদেশের কি দশা হবে, কারণ এটা এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং কোর্টের মতামত এখনো জানা হয়নি। এটা সম্ভবত পরবর্তীতে আরো উঁচু কোর্টে যাবে, কিন্তু এই মুহূর্তে আমাদের এটার জন্য, এই আদেশটার জন্য আমাদের দেশের বাংলাদেশের নাগরিক যারা এখানে আছেন এবং যারা বাইরে ওদের আত্মীয় স্বজনও আছেন বা যারা এখানে কাজের জন্য আসার চেষ্টা করছেন, ওদের উপরে এখন এই আদেশের ইম্প্যাক্টটা কি হচ্ছে, ওরা কি ভাবছেন? আর আপনারা যারা এখানে আছেন, যারা এই ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, তারা ওদেরকে কি উপদেশ দিতে চান?
অনেক ধন্যবাদ মনিকা বোস। আমি প্রশ্নটি নিয়ে যাচ্ছি নাসরিন আহমেদ আপনার কাছে।
ধন্যবাদ। আসলে আমি আগেও বলেছি, ট্রাম্পকে ব্যান করা হয়েছে, সেখানে বাংলাদেশের নামটা নেই, মানে বাংলাদেশের উপর ডিরেক্টলি কোনো এফেক্ট আসেনি। যদিও এটা মুসলিম ব্যান বা মুসলিম কান্ট্রি হিসেবে অনেক আমরা সবাই একটু কনসার্ন অ্যাবাউট ইট। এই মুহূর্তে আসলে আমরা সব আমাদের ক্লায়েন্ট বা যারা আমাদের ক্লায়েন্ট না তাদেরকে বলছি, যাদের গ্রিন কার্ড আছে ডেফিনেটলি তারা বাংলাদেশে যেতে পারবে, এবং আসার সময় খুব অল্প সময়ের জন্য থেকে চলে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, যেহেতু ছয় মাসের আগে আসা উচিত। আগে ছয় মাসের পরে আসলেও পোর্ট অফ এন্ট্রিতে তারা অত কোয়েশ্চেন করা হতো না। ইদানিং সবাইকে বিভিন্ন রকম কোয়েশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে পোর্ট অফ এন্ট্রিতে। আর যারা এখন স্টুডেন্ট ভিসা আছে বা অ্যাসাইলি ভিসা বা অন্য যে কোনো ভিসা আছে, তাদেরকে এনি কাইন্ড অফ পেরোলি অ্যাডভান্স পেরোল আমরা তাদেরকে সাজেস্ট করছি, যাতে এই মুহূর্তে তাদের বাংলাদেশ বা দেশের বাইরে যাওয়া যদি সম্ভব হয় না যাওয়ার জন্য। আর যারা এদেশে বারবার একটা কথা বলা হচ্ছে, শুধুমাত্র মুসলিম না, যারা আনডকুমেন্টেড, যারা যাদের কোন রকম কেস প্রসেস নাই, তাদেরকে বের করে দেওয়া হবে। এর জন্য সবাইকে সাজেস্ট করছি যে অনেকে এদেশে 10 বছর 20 বছর ইভেন 15 বছর আগে এসছে, কোন রকম ইমিগ্রেশন প্রসেসে তারা নেই, তাদেরকে আমরা সবাইকে সাজেস্ট করছি আইনি সহায়তা নেওয়ার জন্য।
নাসরিন আহমেদ, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, যারা এখানে যেই ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ধরেন বাবা মা অবৈধভাবে রয়েছেন কিন্তু ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছেন, সেই সব ছেলেমেয়েদের নিশ্চয়ই মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার কি মতামত, তাদের কি অবস্থা?
এদেশে অনেক স্টুডেন্টরা আছে যারা হাই স্কুল স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত ডাকা প্রোগ্রামে নিজেকে
অ্যান্সার করতে পারেনি,
আমরা তাদেরকে সাজেস্ট করছি 16 ইয়ার্স হিট করার সঙ্গে সঙ্গে ডাকা প্রোগ্রামে যাওয়ার জন্য। আর তাদের বাবা মাকেও আমরা বলছি যে তারা যাতে আইনি সহায়তা নেয় বিভিন্ন লয়ারের কাছে যাওয়ার জন্য। এছাড়া যারা এদেশে হয়তো বাবা মা ইল্লিগেল কিন্তু তারা এদেশে ছেলেমেয়েরা সন্তান আমেরিকান সিটিজেন, হয়তো মাইনর চাইল্ড, তাদেরকেও আমরা বলছি আইনি সহায়তা নেওয়ার জন্য, যদি সাসপেনশন অফ ডিপোর্টেশন বা ডিপোর্টেশনের মাধ্যমে তারা যদি তাদের।
নাসরিন আহমেদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকে একটি প্রশ্ন এসেছে, প্রশ্ন ঠিক বলতে চাচ্ছি না, এটা মন্তব্যের মতো খানিকটা পড়ছি। লিখেছেন হল নাজিম মোহাম্মদ, মিস্টার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবিধানিক না অসাংবিধানিক তা এখনো চূড়ান্তভাবে বলার সময় আসেনি, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে চূড়ান্ত ফয়সলা হবে সুপ্রিম কোর্টে। ট্রাম্প প্রশাসন দাবি করছে এটা একটি ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রশ্ন হচ্ছে তাদের এই দাবি কতটা সত্য? তবে আরেকটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে আপনাদের কাছে আসছি। হ্যালো,
নমস্কার দিদি।
নমস্কার,
আমি কলকাতা থেকে বিজয় ভকত বলছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই দেশগুলি হল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা এই দেশগুলি আতঙ্কবাদ বিস্তারের উৎস। গত শুক্রবার সিয়াটেলের ডিস্ট্রিক্ট জাজ জর্জ জেন রবার্ট প্রেসিডেন্টের এই ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন। ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন জেন রবার্টের এই ভ্রমণ নিষেধাজ্ঞার স্থগিতাদেশকে একটি ঐতিহাসিক আদেশ বলে আখ্যা দিয়েছেন। আমার প্রশ্ন, ভবিষ্যতে ভ্রমণ নিষেধাজ্ঞার এই স্থগিতাদেশ কি স্থায়ী আদেশ হিসেবে গণ্য হবে, এবং যদি এই স্থগিতাদেশ স্থায়ী না হয় তাহলে এই সাতটি দেশ ছাড়াও পৃথিবীর বাকি দেশগুলির উপরে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কি ধরনের প্রভাব ফেলবে? নমস্কার।
অনেক ধন্যবাদ বিজয় ভকত আপনার এই প্রশ্ন নিয়ে। আমরা যাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যাচ্ছি। আপনি তো শুনলেন বিজয় ভকতের প্রশ্ন, এবং আমরা এই একই বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে স্থগিতাদেশ কি স্থায়ী হবে সেই বিষয়টির ওপরে জানতে চাচ্ছেন তিনি।
স্থগিতাদেশ স্থায়ী হবে কিনা সেটা আদালতের বিচারাধীন আছে, সেটা তো কেউ বলতে পারেন না। এখন দুটো বিভিন্ন কোর্টে এটা নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, অ্যাপিল কোর্টে যে তিন বিচারকের অ্যাপিল কোর্ট যদি এটা স্থগিতাদেশ বহাল রাখেন তাহলে সুপ্রিম কোর্টে যাবে, এটার উপরে ফাইনাল অ্যাপিল সেখানে যাবে। কিন্তু স্থগিতাদেশ যদি ওনারা বহাল না রাখেন তাহলেও সুপ্রিম কোর্টে যাবে। তাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, সুপ্রিম কোর্টে ফাইনাল অ্যাপিল যাবে। ধারণা করা হচ্ছে পত্রপত্রিকা যেভাবে এবং জাজরা যেভাবে প্রশ্ন করেছেন, অন্তত আংশিকভাবে ওই স্থগিতাদেশটা বহাল থাকবে বলে মনে হচ্ছে, পুরোপুরি যদি নাও থাকে। এখন আমরা অপেক্ষা করতে পারি।
অনেক ধন্যবাদ আপনাকে। আর নাসরিন আহমেদ, আপনি আপনার মতামত শুনতে চাচ্ছি।
গতকাল নাইন সার্কিট কোর্টে যে অ্যাপিল হিয়ারিং হলো, তাতে আমাদের জাজ মিস ফিনল্যান্ড, ফিমেল জাজ ফিনল্যান্ড বারবার একই জিনিসের উপর চাপ দিচ্ছিলেন যে কোন রিয়েল টেরর অ্যাক্টিভিটি এভিডেন্স আছে কিনা ওই সাত দেশের, এবং এটার অ্যান্সারে জাস্টিস ডিপার্টমেন্টের লয়ারদের অ্যান্সার ভেরি লাউজি ছিল। তারা এক্সাক্ট কোনো অ্যান্সার অ্যাকচুয়ালি দিতে পারে না। তারা শুধু বলেছিলেন দে হ্যাভ এ নলেজ দ্যাট সোমালিয়াস ন্যাশনালস হ্যাভ সাম কাইন্ড অফ কানেকশন উইথ দ্য টেরোরিস্ট অর্গানাইজেশন, কিন্তু এক্সাক্ট কোনো এভিডেন্স তারা দিতে পারে নাই। হিয়ারিং এর রেজাল্ট কি হবে, ডিসিশন কি হবে, আমরা এই মুহূর্তে কেউ জানি না। তবে আমি আশা করি যে এই প্রেসিডেন্টের যে এই এক্সিকিউটিভ অর্ডার, এটার উপর ব্যান, এই ব্যাপারগুলো সময়ের সাথে সাথে নমনীয় হবে। কারণ এটা যদি এই অর্ডারটা যদি অ্যাবসলুট হয়, ইট উইল বি এ ডিভাস্টেটিং সিচুয়েশন ইন আমেরিকা। ইটস নট ফর দ্যাট সেভেন কান্ট্রিজ, আমরা যারা বিভিন্ন দেশ থেকে এসছি, নট অনলি মুসলিম কান্ট্রিজ, সবার জন্য ইট উইল বি ভেরি ডিভাস্টেটিং। উই ক্যানট থিঙ্ক অ্যাবাউট দিস ইজ এনি মোর লাইক ল্যান্ড অফ ফ্রিডম অফ রিলিজিয়ান, দিস ইজ ল্যান্ড অফ ইমিগ্রান্ট। সো আই এম ভেরি পজিটিভ দ্যাট এই ধরনের কিছু হবে না।
নাজিম মাহমুদ যে প্রশ্নটি করেছিলেন যে এটা কি ভ্রমণ নিষেধাজ্ঞা নাকি মুসলমানদের ওপরে একটা নিষেধাজ্ঞা, এ ব্যাপারে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কিছু বলতে চান? আমরা এই প্রশ্ন দিয়েই আজকের আলোচনা কিন্তু শেষ করব।
নাসরিন বললেন সেটা কোর্টে যে আল বিচারক, এক বিচারক বারবার প্রশ্ন করেছেন যে ওই মুসলমান দেশগুলো থেকে টেররিস্ট অ্যাক্টিভিটি হয় তারা করে, এই ধরনের কোনো প্রমাণ আছে কিনা। আবার অন্য আরেকজন বিচারক বারবার প্রশ্ন করছিলেন যে এটা মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা, এটা তো কোথাও বলা হয়নি, কিভাবে তোমরা বলছো এটা মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা বলে ধরে নেওয়া যেতে পারে। আর যে ষাটটি দেশ, তারা ওয়ার্ল্ড এর অনলি 15% মুসলমানের বসবাস সেসব দেশে, ফলে এটার দ্বারা তো বোঝা যাচ্ছে না যে এটা মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা, যদিও বাস্তবত এটা এক ধরনের মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা বলে ধরে নেওয়া হচ্ছে, এই আর কি। ফলে আলটিমেটলি এই ভ্রমণ নিষেধাজ্ঞা যেটা বলা হচ্ছে, এইটা যদি আদালতে এই চ্যালেঞ্জ না হতো তাহলে সম্ভবত ব্যাপক হারে সব মুসলমান দেশের ক্ষেত্রে এটা আরো ব্যাপক করা হতো, কিন্তু এখন এই বাধা আসার কারণে মানে অনেকটা রাস টেনে ধরা হবে, সংযত করা হবে। এবং যেটা আমি বারবার বলছি, নিষেধাজ্ঞা যেই ফর্মেই থাকুক কিন্তু মুসলমান দেশগুলো থেকে বিশেষ করে লোক আসার ক্ষেত্রে ক্ষেত্রে যারা মানে যাদের গ্রিন কার্ড আছে তারা অন্য কথা, কিন্তু যারা অন্য ভ্রমণ ভিসা ইত্যাদি আছে।
সৈয়দ মাহমুদুল্লাহ, আমাদের হাতে আর একদম সময় নেই, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যোগ দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে এবং নাসরিন আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।